তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে আমরা আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারী তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যদি সম্ভব হয় আমরা হামদে বারী তাআলাও আপনাদেরকে শুনিয়ে থাকি, অন্যান্য কালামও আপনাদেরকে শুনিয়ে থাকি। পাশাপাশি একটি বিষয় নিয়েই আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য আজকে ইনশাআল্লাহ তাবারক তাআলা একটি চমৎকার বিষয় নিয়েছি, সাথেই থাকবেন। আপনাদেরকে বিষয় সম্পর্কে একটু পরেই জানাবো, আগে আমরা ইনশাআল্লাহ তাবারক তাআলা অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। কোরআনে পাকের তেলাওয়াতের পাশাপাশি আপনারা স্ক্রিনের দিকেও দৃষ্টি রাখবেন, কেননা আমরা চেষ্টা করছি আপনাদেরকে তেলাওয়াতের পাশাপাশি এই তেলাওয়াতের তর্জমা আপনাদেরকে দেখানোর জন্য। তো আল্লাহ তাবারক তাআলা কি হুকুম, কি আহকাম নাজিল করেছেন কোরআনে পাকের মধ্যে, আমরা তেলাওয়াত শোনার পাশাপাশি এর তর্জমা আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া দরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ, قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون صدق الله العظيم.
سبحان الله سبحان الله. আপনি ছোট বাচ্চার সামনেও যদি কোরআনে পাকের তেলাওয়াত মোবাইলে অন করে দেন, বা আপনি ছোট বাচ্চার সামনে কোরআনে পাকের তেলাওয়াত করেন, ওই বাচ্চার যদি কান্নারত অবস্থায় থাকে, অনেকবার এমন দেখেছি সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় আসে, ওই ছোট বাচ্চা হয়তো সে কেন কান্না করছে তাও জানে না, আর তার সামনে কোন আওয়াজ চলতেছে এটাও সে জানে না, কিন্তু কোরআনে পাকের তেলাওয়াত শোনার সাথে সাথে ছোট ছোট বাচ্চাদেরও কান্না বন্ধ হয়ে যায়। আবার খুব পরেশানগ্রস্ত কোনো ব্যক্তি তার সামনে কোরআনে পাকের তেলাওয়াত করেন, আপনি নিজেও কোনো পেরেশানিতে আছেন, কোরআনে পাকের তেলাওয়াত করেন, দেখবেন এই পেরেশানি দূর হয়ে যাবে, হৃদয়ের প্রশান্তি মিলবে। এমন এক কিতাব কোরআন, আজ পর্যন্ত এই কোরআনের পাকের তেলাওয়াত যারা করছে, এই কোরআনে পাক যারা আঁকড়ে ধরছে, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, হেদায়তের পথ দেখিয়েছেন, আর এই কোরআন আমাদেরকে নাজাতের পথ দেখায়, আর কোরআন আমাদের হৃদয়ের প্রশান্তি দেয়। হয়তো মানুষ আজকাল টাকার মধ্যে হৃদয়ের প্রশান্তি খুঁজে, কিন্তু এটা ভুল একটা বিষয়। টাকার মধ্যে হৃদয়ের প্রশান্তি নেই, আরও অশান্তি বিরাজ করে টাকার মধ্যে। আপনার কাছে টাকা নেই বললে অর্থাৎ অর্থ নেই আপনার কাছে, আপনি মনে করেন অর্থ না থাকার কারণে আমার হৃদয়ে প্রশান্তি নেই। উদাহরণস্বরূপ, আপনি যার কাছে টাকা আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনার তো টাকা আছে, হৃদয়ের প্রশান্তি কতটুকু আপনার আছে, সে বলবে টাকা তো আছে কিন্তু হৃদয়ে প্রশান্তি আমার নেই। তার মানে বোঝা গেল, আমরা যারা অসহায়, টাকা না থাকার কারণে ভাবি এটা যে আজকে টাকা নেই বলে আমার হৃদয়ে প্রশান্তি নেই, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আমার মধ্যে, টাকার মধ্যেও হৃদয়ের প্রশান্তি আজও পর্যন্ত কেউ খুঁজে পায়নি। যখন এই মুদ্রাকে তৈরি করা হয় তখন এই মুদ্রাকে মা শয়তান চোখে লাগালো এবং চুমু খেলো আর বলল, এই মুদ্রাকে যে ভালোবাসে, মুদ্রা মানে অর্থ, সম্পদ, টাকা, ধন দৌলত। শয়তান চুমু খেলো এবং চোখে লাগালো আর বলল, তোমাকে যে ভালোবাসবে সে আমার হয়ে যাবে। তো সেই টাকার মধ্যে হৃদয়ের প্রশান্তি কখনোই নেই। হৃদয়ের প্রশান্তি হাকিকতে যদি কেউ খুঁজতে চায় তবে এই কোরআনে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ তাবারক ও তাআলার জিকিরের মধ্যে রয়েছে, দুরুদ ও সালামের মধ্যে রয়েছে। আমাদের উচিত প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। আমি যে বলছি, আমারও এমন হয়ে যায়, মিস হয়ে যায়, ট্রাই করি কি প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করার, এক শান্তি এর মধ্যে আছে, এক ভালোবাসার মধ্যে আছে। আপনারাও চেষ্টা করেন প্রতিদিন কিছু না কিছু কোরআনে পাকের তেলাওয়াত করতে, আল্লাহ ছাই এর মধ্যে হৃদয়ের প্রশান্তি খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। আজকে চমৎকার এক বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তাবারক তাআলা, আর অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে আমাদের। মুসলমানের কল্যাণ সাধন যে বিষয়টা রয়েছে, আল্লাহ চায় আমরা জানবো আজকের প্রোগ্রামে আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকে মুসলমানের কল্যাণের ব্যাপারে কি ইরশাদ করেছেন। আর হাদিসে মোবারাকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে মোবারাকা কি এসেছে মুসলমানের কল্যাণ সাধনের ব্যাপারে। আর আমিরুল মুমিনিন সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা তার জীবনী অধ্যয়ন করলে যে বিষয়গুলো আমাদের সামনে ফুটে ওঠে, তার জীবনের মধ্যে জীবনীতে সে মুসলমানের কল্যাণ সাধনের ব্যাপারে কোন কাজগুলো করেছেন, কি কি কাজ করেছেন, এমন কোন মহান দিকগুলো রেখে গেছেন যেগুলো মুসলমানের কল্যাণ সাধন এবং বর্তমান সময় দাওয়াত ইসলামী এই মুসলমানের কল্যাণের কোন কোন দিক নিয়ে কাজ করছে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে আহমদ হোসেন ভাই, মাদানী ভাই আছেন আমাদের সাথে এবং রাফি ভাইও আছেন। চলুন আমরা একটি হামদে বারি তালা শ্রবণ করি, এরপরে আলোচনায় ফিরবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি, আমাদেরকে হামদে বারি তালা শুনিয়ে দিন।
As-subhu bada min tala'atihi Wal-layilu dajali'u wafratihi Jibril wa ta'ala
মাশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কালাম শুনতেছিলাম। আল্লাহ তাআলা অনেক বড় দয়া যে দাওয়াত ইসলামীতে আসার পরে যে সকল বিষয়গুলো আমরা নতুনভাবে শিখতে পারি, সেগুলো একা আমাদের কাছে ভালো লাগার বিষয়। যেমন এখন যে কালামটা শুনলাম বা নাতে রসুল শুনি, আমরা বামান কাওয়াত শুনি, মহলে আসার আগে কিন্তু, দাওয়াত ইসলামী পাওয়ার আগে কিন্তু আমরা এই সবগুলোকেই গজল বলতাম। এর মধ্যে পার্থক্য যে আছে, কোনটাকে হামদে বাড়িতালা বলে, কোনটাকে নাতে রসুল বলে, কোনটাকে মানকাবাদ বলে, কোনটাকে কালাম বলে, এখনও হয়তো অনেকের কাছে সংবাদ পৌঁছায়নি বা আমরা এখনও তাদেরকে নেকির দাওয়া দিতে পারিনি যে কোনটাকে কি বলে। তো দাওয়াত ইসলাম এটাও শিখিয়েছে যে কোনটা কালাম, কোনটা হামদ, কোনটা নাত, কোনটা মানকাবাদ। আল্লাহু আকবার! নিগ্রানেশ্বরের চমৎকার একটি কথা প্রায় সময় মনে পড়ে। তিনি বলেন, আমার এ টু জেড, আমার কাছে যা আছে এখন সব কিছুই দাওয়াত ইসলাম শিখিয়েছে। এর আগে হয়তো বা ঠিকমতো নিজের পোশাকটাও পরিধান করতে পারতাম না, দুনিয়াদার মানুষের মতো পড়তাম, যেভাবে সবাই পড়ে ওভাবেই আমি পড়তাম। ইসলামের যে একটা ধরন আছে, নিয়ম আছে, যে পোশাক পরিধান করার এক সুন্নাত আছে, তরতরিকা আছে, সেটা জানতাম না। দাওয়াত ইসলামীতে আসার পরে আল্লাহ তাআলার দয়া এগুলো শিখতে পারছি। ঠিক সবার ক্ষেত্রেই এটা, ফার্স্ট টাইম যখন আমি ইমামা শরীফ পড়ি, তো কতবার এক পরীক্ষার মধ্যে পড়ে গেছিলাম, কিভাবে পড়বো, কিভাবে পড়ে এটা একজন মুসলমান আমি, আর এটা আমার নবীর সুন্নতে মোবারকা। দাওয়াত ইসলামীর মধ্যে সবার মাথায় ইমামা, কিন্তু আমি নিজে পড়তেই জানি না কিভাবে পড়বো। তো আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে বর্তমান সময়ে এটা এতই সহজ হয়ে গেছে আমার জন্য, যারা পাগড়ি পরে, ইমামা পরে, তাদের সবার জন্যই এখন কিন্তু সহজ এটা। এমন মোবাল্লিক আছে দৈনিক 10 বারের উপরে পাগড়ি পরিধান করে, অর্থাৎ প্রত্যেক নামাজে যাবে তো অজু করবে, পাগড়ি খুলবে, আবার অজুর করার পরে পাগড়ি পরে নামাজ আদায় করবে, এমন করতেই থাকে। যখনই অজুর প্রয়োজন হয় তখনই পাগড়ি খুলে অজু করে, আবার পাগড়ি পরিধান করে, 10-12 হয়ে যায় অনেকের। তো ইজি হয়ে গেছে অনেকের, 30 সেকেন্ডের মধ্যে ইমামা পরা হয়ে যায়। কেন? অভ্যাস হয়ে গেছে আল্লাহ তাআলার দয়ায়। আবার এমনও মানুষ পাওয়া যাবে, এই কারো 30 সেকেন্ড লাগে, আবার কারো 30 মিনিট লেগে যায়, আয়নার সামনে দাঁড়িয়ে বাড়তেই থাকে, হয় না ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম পাগড়ি হয় না, পড়তে পারতেছে না। তো নিগ্রানেশ্বরের ওই কথা যে দাওয়াত ইসলামী আজ কত কিছুই না শিক্ষা দিল, যতই শুক্রিয়া আদায় করি শেষ হবে না। মানব কল্যাণ সাধন নিয়ে আজকের আলোচনা আহমদ হোসেন ভাইয়ের কাছে যাব, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে আজকের বিষয় নিয়ে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, মানব কল্যাণ এটা আসলে অনেক বড় একটা ইবাদত,
জি,
এবং একটা সামাজিক কাজ,
জি জি।
আমাদের প্রত্যেকের উচিত যে মুসলমানদের কল্যাণ সাধনা, মুসলমানদের কল্যাণ চাওয়া, মুসলমানদের কল্যাণ কামনা করা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে মুসলমানদের কল্যাণের কথা বলেছেন,
সুবহানাল্লাহ,
হাদিসে মোবারকার মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুসলমানদের কল্যাণের কথা বলেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যে নবীগণ, ওনাদের কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কল্যাণের কথা বিভিন্ন আয়াতে মোবারকার মধ্যে বিভিন্ন সময় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তাছাড়া সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি জীবনী আমরা যদি পর্যালোচনা করি,
জি,
আমরা যদি ওনার জীবনের দিকে যদি তাকাই, তাহলে ওনার পুরোটা জিন্দগি উনি মানব কল্যাণের মধ্যে কি করেছেন, অতিবাহিত করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় আজকে আমরা কয়েকটা বিষয়, এই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিস থেকে, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফোরকানের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী নাযযালাল ফোরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন, বড়ই মঙ্গলময় তিনি যিনি অবতীর্ণ করেছেন ফোরকান আপন বান্দার প্রতি। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা অনেক মঙ্গলময়
জি
যিনি কি করেছেন তার বান্দার প্রতি ফোরকান অবতীর্ণ করেছেন, যিনি তার প্রিয় হাবিবের প্রতি ফোরকান অবতীর্ণ করেছেন তিনি অনেক মঙ্গলময়।
সুবহানাল্লাহ।
এখন আল্লাহ তাআলা কিন্তু মঙ্গল চাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মঙ্গল চায়, সাহাবা ইকরামও মঙ্গল চায়। তবে এই মঙ্গলগুলোর মধ্যে অনেক পার্থক্য থাকে। আল্লাহ তাআলার মঙ্গল দ্বারা উদ্দেশ্য একটা হতে পারে, সাহাবা ইকরামের মঙ্গল দ্বারা খেদমত হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মঙ্গল কামনা দ্বারা অন্য কিছু উদ্দেশ্য হতে পারে। মঙ্গল কামনা কিন্তু একটা ইবাদত, মানুষের মঙ্গল চাওয়া একটা ইবাদত, মানুষের সেবা করাটা একটা ইবাদত। কিন্তু আল্লাহ তাআলার মঙ্গল কামনার আমাদের মঙ্গল কামনার মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে। তাছাড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য এক জায়গার মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে ইরশাদ ফরমান, মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই, সুতরাং আপন দুই ভাইয়ের মধ্যে সন্ধি করিয়ে দাও।
আল্লাহ
আল্লাহ
আল্লাহ কল্যাণ কামনা,
কল্যাণ কামনা করতেছেন যে মুসলমান মুসলমান
ভাই ভাই
ভাই ভাই, অতএব আপন মুসলমান দুই ভাইয়ের মধ্যে কি করো,
কল্যাণ
সন্ধি করিয়ে দাও। তাদের মধ্যে যদি কখনো ঝগড়া হয়, তাদের মধ্যে যদি কখনো বিবাদ হয়, তাদের মধ্যে যদি কখনো মন মালিন্য হয়, তাহলে তোমরা
মীমাংসা করে দাও,
তোমরা মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমাদের উপর দয়া করা হয়।
সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের উপর কি করা হবে,
অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন,
শিক্ষা দিয়েছেন,
আমিও তোমাদের কল্যাণ চাই আর তোমরাও এক মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামনা করো, কল্যাণ চাও। যদি কোনো মুসলমানের কল্যাণ কামনা করো তো তোমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার রহমত। আর যদি কোনো ব্যক্তির মনে মুসলমানের ব্যাপারে কল্যাণ কামনা না আসে, এর বিপরীত একটা শব্দ কিন্তু আছে, আর এই শব্দের জন্য জাহান্নাম অবধারিত। এটাও কোরআনে পাকের মধ্যে আসছে, আমি একজন মুসলমান, আমার সামনে আরেকজন মুসলমান ভাই আছে, তার কল্যাণ যদি আমি কামনা করতে না পারি, তার কল্যাণ দেখে যদি আমার ভালো না লাগে, তবে বুঝতে হবে তার ব্যাপারে আমার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ।
কিন্তু বড়ই আফসোসের বিষয় জাকির ভাই, বর্তমানে আমরা মুসলমান এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি যে আমরা তো মুসলমানের কল্যাণ কামনা করব অনেক দূরে
দূরে কথা,
আমরা চাই যে মুসলমানের অকল্যাণ হোক,
ধ্বংস হয়ে যাক,
ধ্বংস হয়ে যাক,
হয়ে যাক,
আমি কিভাবে তাকে বিপদের মধ্যে মানে ফেলতে পারি, আমি কিভাবে তার ক্ষতি করতে পারি, আমরা কিভাবে আরেকজন মুসলমানের ক্ষতি সাধন করতে পারি। আজকের মুসলমান কিন্তু আমরা এই বিষয়ের মধ্যে লেগে গিয়েছি। কিন্তু বড়ই আফসোসের বিষয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কল্যাণের শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে কল্যাণের শিক্ষা দিয়েছেন, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান উনাদের আমলের মধ্যে আমল করে আমাদেরকে কল্যাণের শিক্ষা দিয়েছে। কিন্তু আমরা আজকে কল্যাণ থেকে দূরে, কারণ কি, আমরা সাহাবা ইকরামের জীবনী পর্যালোচনা করি না, আমরা কোরআন জানি না, আমরা হাদিস জানি না। যারা কল্যাণ সাধনা করে, যারা কল্যাণ চায়, আমরা তাদের সাথে উঠা বসা করি না।
যারা এটা প্র্যাকটিক্যাল করেছে, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান প্র্যাকটিক্যাল করেছে কল্যাণ সাধনের ব্যাপারে, যারা সাহাবা ইকরামের জীবনী বিশেষ করে খোলাফায়ে রাশিদিন যারা বা আমিরুল মুমিনিন চারজন যারা, তাদের জীবনী যখন আমরা অধ্যয়ন করি, তাদের প্রত্যেকটা কাজ ছিল মুসলমানের কল্যাণ সাধনের ব্যাপারে। বিশেষ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আজম আর ওসমানে গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের ব্যাপারে, এরা যে কল্যাণ সাধনের ব্যাপারে পৃথিবীর জমিনে এক ইতিহাস রেখে গেছেন। এক একজনকে দেখেন আপনি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব সুন্দরভাবে আহমদ হোসেন ভাই বলছিলেন, কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কল্যাণ সাধনের ব্যাপারে, কল্যাণ কামনার ব্যাপারে, কল্যাণ আশার ব্যাপারে, কল্যাণের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে শিক্ষা দিয়েছেন এবং ঘোষণাও করেছেন, তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমরা যদি এই কাজগুলো করো, এভাবে যদি করো, তোমাদের জন্য মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এই বাণীটাকেই সাহাবা ইকরামকে পৌঁছে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ঘোষণা, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের কল্যাণ কামনা করো। আর সাহাবা ইকরাম সেটা নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যদি জিজ্ঞাসা করা হলো একবার, ফারুক আজম রদিয়াল্লাহ তাআলার ব্যাপারে আসছে এটা, যে ফারুক আজম রদিয়াল্লাহ তাআলাহু সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তাআলাহুকে জিজ্ঞাসা করলেন, আমার সারা জীবনের যে আমল আছে এই আমল আপনি নিয়ে নেন, আর আপনার এক রাতের যে আমল আছে হিজরতের রাতের আমলটা আপনি আমাকে দিয়ে দেন। কারণ হলো কি, ওই রাতে আপনি এতটাই সংস্পর্শে ছিলেন, এতটাই কাছে ছিলেন আমার নবীর, যেটা আমাদের জীবনে কারো জীবনে আর সম্ভব না, আর কেউ পাবে না এই সংস্পর্শ। সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর এই 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 ঘটনার মধ্যে এসেছে। সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাত্রে নিজের জান জীবন সব কিছুর চাইতো বেশি ভালোবেসে আমার নবীকে আমি সিকিউরিটি দিয়েছি।
হ্যাঁ, সিকিউর করেছি,
জি জি, গার্ড দিয়েছি। কেন? এই জন্য যদি আমি সিদ্দিকে একবার দুনিয়া থেকে চলে যাই, আমার শত্রু যারা আছে তাদের একটা তীর যদি আমার গায়ে লাগে, তবে আমি সিদ্দিকে একবার একজন দুনিয়া থেকে চলে যাব,
আল্লাহু আকবার,
আমি শহীদ হয়ে যাব। কিন্তু যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে যায়, তবে উম্মত উম্মত এতিম হয়ে যাবে, উম্মতের কাছে আর কিছু বাকি থাকলো না, যাতে আমার নবী উম্মতের কাছে আরো বেঁচে থাকে। দেখেন, কল্যাণ সাধন, উম্মতের কল্যাণ সাধন সিদ্দিকে একবারের মাধ্যমে, তাই না?
জাকির ভাই, কল্যাণ কিন্তু দুই প্রকার হয়। একটা হচ্ছে দুনিয়াবী কল্যাণ চাওয়া,
জি,
আরেকটা হচ্ছে আখিরাতের কল্যাণ চাওয়া। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান কিন্তু মানে উনাদের পবিত্র সত্তার মধ্যে, জাতের মধ্যে, উনাদের জীবনের মধ্যে পাওয়া যায় যে উনারা মানুষের দুনিয়াবী কল্যাণও চেতেন, আখিরাতের কল্যাণও চেতেন। দুনিয়াবী কল্যাণ কিভাবে? আমরা জানি যে সাহাবায়ে কিরামের মধ্যে দুইটা দল ছিল, একটা দল ছিল আনসার, আরেকটা দল ছিল মহাজির।
জি,
মহাজির বলা হতো ওই সাহাবিদেরকে যারা নিজের মাতৃভূমি মক্কা মোকাররমা ছেড়ে, নিজের পরিবার পরিজন ছেড়ে মদিনাতে হিজরত করেছিলেন,
অন্য শহর ছেড়ে মদিনাতে
এসেছিলেন, তাদেরকে বলা হয় মহাজির। আর আনসার বলা হয় যারা মহাজির যারা ছিল তাদেরকে সব কিছু দিয়ে সহযোগিতা করেছে, তাদের কল্যাণ চেয়েছে, তাদেরকে নিজের পাশে রাখতে চেয়েছে, তাদেরকে বলা হয় আনসার। আখিরাতের কল্যাণ কিভাবে? যেমন সাহাবায়ে কিরাম নেকির দাওয়াত দিতেন, দিনের কাজ করতেন, মানুষদেরকে মুসলমানদেরকে গুনাহ থেকে কি করতেন, বাঁচানোর চেষ্টা করতেন,
এটা দ্বারা দিতেন ঈমানের দাওয়াত।
এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আখিরাতের কল্যাণ চাওয়া, যে মুসলমান যেন গুনাহ না করে যেন জাহান্নামে যেন না যায়, মুসলমান যেন নেকি করে জান্নাতের দিকে যায়, মুসলমান যেন আমার রাসূলকে অনুসরণ করে, মুসলমান যেন দিনের পথে চলে, মুসলমান যেন আল্লাহ তাআলার একাত্মবাদের কথা
স্বীকার করে।
এটা হচ্ছে মানুষের কি চাওয়া,
আখিরাতের কল্যাণ,
আখিরাতের কল্যাণ চাওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পবিত্র সত্তার মধ্যে যদি আমরা দেখি, উনি এমন মানব কল্যাণ লোক ছিলেন, উনি এমনভাবে মানুষের খেদমত করতেন, উনার পুরো জিন্দগিটা উনি ইসলামের জন্য এবং মানুষের কল্যাণের জন্য উনি বিলীন করে দিয়েছেন।
আপনার থেকে আবার ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে মোবারাকার মধ্যে মানব কল্যাণের যে দিকটা ছিল, এটা ইসলামটাই যদি দেখি, আসবো রাফিবের কাছে ইনশাআল্লাহ তাআলা, ইসলামের প্রত্যেকটা দিক যদি দেখি তো এটা সাহাবায়ে কিরাম এর মধ্যে পাওয়া যায় বিদ্যমান। ইসলামের একটা উদাহরণ,
ওনারাই সুন্দরভাবে করেছে,
জি, সালাম দেয়া ইসলামের এক নৈতিক দায়িত্ব যদি বলি আমি, বা একজন ব্যক্তির উপরে একটা মানবতার দায়িত্ব যদি বলি, এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিবে, হয়তো শব্দটা ছোট, সালাম দিবে, কিন্তু এটার মধ্যে যে কল্যাণ রয়েছে, মানবতার কল্যাণ রয়েছে, এটাই তো ইসলাম শিক্ষা দেয়। আর এভাবে করে ইসলামের প্রত্যেকটা কাজ মানবতার কল্যাণ, আর এই প্রত্যেকটা কাজই সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান করেছেন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, আর সেটাই এখন আমাদের কাছে পৌঁছেছে। আমাদেরকে ওই কাজটা করতে হবে, ইসলামের দেখানো কাজগুলো যদি আমরা করতে পারি। একটাই উদাহরণ দিলাম, সালাম দেওয়া, যদি সালাম দেই, সালামের মধ্যে কি আছে, আমার মুসলমান ভাইয়ের জন্য দোয়া আছে, আর এই দোয়াই তো হলো তার আখেরাতের জন্য কল্যাণ কামনা করা, কল্যাণ চাওয়া তার জন্য। একটা উদাহরণ আমি দিলাম, এভাবে প্রত্যেকটা কাজ, কোনো ব্যক্তি রাস্তা নির্মাণ করে দিল মুসলমানের চলাচলের জন্য, কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিল মুসলমানের নামাজের জন্য, কল্যাণ চাওয়া, আখেরাতের কল্যাণ চাইছে, এবং কোনো মুসলমানকে আর্থিকভাবে সহযোগিতা করলো, কল্যাণ করছে, সে তার ভালো চাইছে, এভাবেই প্রত্যেকটা ইসলামের কাজ কল্যাণ মানব কল্যাণের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন চলছে। রাফি ভাই থেকে কিছু শুনেই আমরা একটি নাতের রসুলের দিকে যাব, জি রাফি ভাই।
আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, অনেক সুন্দর আলোচনা চলছে
আলহামদুলিল্লাহ,
আর এমন এক বিষয়ের আলোচনা হচ্ছে যার এত এত শাখা প্রশাখা, হয়তো এক ঘন্টার প্রোগ্রাম দেড় ঘন্টার প্রোগ্রামে শেষও করা যাবে না। তো কল্যাণের অনেক শাখা প্রশাখা রয়েছে, যেমনটি বর্ণিত হয়েছে, আপনারা বর্ণনা করেছেন, সালাম দেওয়া, রাস্তাঘাট নির্মাণ করা, নলকূপ বসানো, গাছ লাগানো, ভালো যত কাজ আছে,
জি, মানব কল্যাণমূলক কাজ করে।
আল্লাহর নবী, আল্লাহর আখেরি নবী মা আমিনার বাগানের পুষ্পিত ফুল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম,
যা বুখারী ও মুসলিম শরীফে এসেছে যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই মুমিন তিনি নিজের জন্য যা চায় তা অন্যের জন্য চাইবে না। তো আমি আপনি কোনোদিন মানে খারাপ কিছু, নেগেটিভ কিছু আমার জন্য কিন্তু চাইবো না। আমার পোশাক আশাক, চলাফেরা, আমার অ্যাটিটিউড, আমার পার্সোনালিটি সব কিছুকে আমি অনেক মার্জিত করার চেষ্টা করি, আমার জন্য অনেক ভালো ভালো কিছু পাওয়ার চেষ্টা করি। কিন্তু আমি যখনই এটা অন্যের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবো আর যখনই এর থেকে কিছু মাইনাস হয়ে যাবে, কিছু কমে যাবে, তখনই বুঝতে হবে আমার ইমানের দুর্বলতা আছে। তো এই জন্য এক হুঁশিয়ারি বলতে গেলে। তো কাজেই আমাদের উচিত নিজে যেভাবে ভালো চাই, ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই, অপরকেও এর প্রতি ধাবিত করা, এর জন্য কমতি না আসে। তো এখন এর উপর আমি কীভাবে আমল করব? নিঃসন্দেহে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সকল নবী আলাইহিস সালামগণকে আমাদের কল্যাণের জন্য প্রেরণ করেছেন। আর এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আমাদের আউলিয়ে কেরামগণ। তো ওনারা কীভাবে মানুষের কল্যাণ সাধনা করতেন দেখেন। আজকে আমি আপনি হয়তো অনেক বড় কিছুকে কল্যাণ মনে করি, লাখ কোটি টাকার কিছু দ্বারা, ছোট ছোট কিছু কাজ আছে, এটাও মুসলমানের অনেক কল্যাণ সাধন করতে পারে, কিন্তু আমরা হয়তো খেয়াল করি না। কিন্তু আল্লাহওয়ালাদের চিন্তা ভাবনাই অন্যরকম ছিল, ওনাদের কথাবার্তা, ওনাদের চিন্তা ফিকির আলহামদুলিল্লাহ মদিনা মদিনা। তো এরই ধারাবাহিকতায় ইয়াহিয়াউল উলুমে একটি ঘটনা এইভাবে বর্ণিত হয়েছে, হযরত শাইখ আব্দুল্লাহ খায়াতের নিকট
জি
এক ভণ্ড মাবুদের অনুসারী আসতো, এসে কাপড় সেলাই করত, প্রতিনিয়ত আসতো, জামা সেলাই করে নিত। আর নেওয়ার পর ওনাকে ওই আল্লাহর বলিকে মানে জাল নোট যাকে বলি আমরা, ওইগুলা দিরহাম দিয়ে চলে যেত। তো পরবর্তী সময় আবার আসতো, আবার যেত, ওনার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তো এইভাবে ওই লোক কি ওই ভণ্ড মাবুদের যিনি অনুসারী আছে উনি ওনাকে ঠকানোর জন্য বারবারই জাল নোট দেয়, উনিও এটা খুব স্মুথলি অ্যাকসেপ্ট করছে, রিসিভ করছে, কিন্তু কিছু বলছেন না। তো একদা উনি কোনো কাজে বাহিরে ছিল, তো ওনার শিষ্য ছিল, ছাত্র ছিল, তো যখন আসে তো ওই ছাত্র দেখে নেয় সেটা তো জাল, এটা তো রাইট না, পরবর্তী সময় এই নোট নেয় না ওই ছাত্র। পরবর্তী সময় যখন শাইখ আব্দুল্লাহ খায়াত আসলেন আর ওই ছাত্রের ঘটনা শুনলেন, শোনার পরে উনি বললেন যে তুমি কি করেছো, আমি তো জেনে বুঝেই দিনের পর দিন ওই মূর্খ ব্যক্তির কাছ থেকে জাল নোট নিচ্ছিলাম, এই জন্য নিচ্ছিলাম যে ওই মূর্খ যেন আমার অপর মুসলমান ভাইকে ঠকাতে না পারে, ধোকা দিতে না পারে। কল্যাণ দেখুন, নিজের কষ্ট স্বীকার করে নেওয়া, নিজের মাঝে কষ্টকে চেপে রাখা আর কি। এইভাবে মূলত আল্লাহ বলাগণ, আল্লাহর বলিগণ করেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান করেছেন। যেমন নেকির দাওয়াতের ব্যাপার যদি বলি, আমার ভাই কতক্ষণ আগে বলেছেন যে কল্যাণ দুই ধরনের হয়, দুনিয়াবি আখিরাত।
আখিরাত
এটা তো দুনিয়াবি ছিল, এখন আখিরাতের কল্যাণ কীভাবে সাধন করব বা এটা কীভাবে পসিবল? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ এমন এমন কল্যাণ করেছেন, আজকে হয়তো আমরা দুইজন, পাঁচজন বা দশজনের কল্যাণ করতে পারি, এটাও হয়তো আমাদের দ্বারা সম্ভব হয় না। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ যাদের কথমে জাহান করবান, তারা এমন এমন কয়েকজনকে কল্যাণের দিকে নিয়ে এসেছেন যাদের বদৌলতে পুরো গোত্র কল্যাণের মধ্যে চলে এসেছে, পুরো গোত্র হকের মধ্যে চলে এসেছে। কি হিকমত ছিল তাদের, আর থাকবেই বা না কেন? রহমতুল্লিল আলমিন, শাফিউল মুজলামিন, রিসালাতের বাগানের পুষ্পিত ফুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য যারা হয়েছেন তাদের তো এমন হওয়ারই কথা। তো এমনিভাবে হযরত সাইয়েদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদুনা আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর পথে সফর করতে বের হলে, তারা উভয়ই বনু জুফর গোত্রের বাগানে মারাক নামক এক কূপের পাড়ে গিয়ে বসলেন। বনু আসলাম গোত্রের লোকজন তাদের আশেপাশে জড়ো হয়ে গেল, তাদের ওই নেকির কথা শুনতে লাগলো। শোনার পরে সবার মধ্যে ইসলামের প্রতি একটা ভালোবাসা জাগ্রত হতে থাকলো। তো ওই সময়ের ওই গোত্রের যারা সর্দার ছিল তারা ওই ঘটনা শুনতে পায়, শোনার পরে তারা চিন্তা করলো যে তাদেরকে তো এখানে রাখা যায় না, তারা তো তা আমার গোত্রের মা আদাল্লাহ সবাইকে গুমরা করে দিচ্ছে মা আদাল্লাহ, হ্যাঁ কি জানি বুঝিয়ে একটু যে তাদের দিকে নিয়ে যাবে, তো তাদেরকে এখনই রুখতে হবে, এখনই তাদেরকে বাধা দিতে হবে। তো তাদেরকে হুমকি দেওয়ার জন্য তার ভাই ছিল হযরত সাইয়েদুনা আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহুর খালাতো ভাই ছিল সাদ বিন মুয়াজ, উসাইদ বিন হুজাইরকে পাঠিয়ে বললেন যাও ওই মুবাল্লিগ দিয়ে রুখে দাও যারা তখনও ইমান আনায়ন করেনি। পরে এরা আমাদের দুর্বল লোকজনদেরকে হয়তো বুঝাবে, বুঝিয়ে তারা হয়তো তাদের পথে নিয়ে যাবে। তো এখনই সময় তাদেরকে রুখে দেওয়ার। তো পরবর্তী সময়ে তাদের সামনে এক ভাই গেল, গিয়ে গালমন্দ করতে লাগলো আর খুব বাজে অবস্থা তৈরি করতে লাগলো, এমনকি হাতে বল্লম ছিল এমন এক অবস্থায় তাদের সামনে গেল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই সাহাবী মিষ্টি আন্দাজে তাকে নিমন্ত্রণ করলো, তাকে অনুরোধ করলো যে আপনি তো আগে শুনুন আমাদের কথা, আপনি এসেছেন আপনার রাগ সব মেনে নিব, আমাদের কথা যদি আপনার কাছে ভালো না লাগে তো ব্যাস আপনি আমাদেরকে যা খুশি করেন, আর যদি ভালো লাগে তো পরে, আপনি আগে শুনুন। পরবর্তী সময় ওই লোক ওই বল্লমকে মাটিতে পুঁতে দেয়, পুঁতে তাদের সামনে বসে যায়। আর বসার পরে যখন তাদের ওই নেকির দাওয়াত শুনে মুগ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে, পরবর্তী সময়ে উনি বলতে লাগলেন যে আমার খালাতো ভাইও তো সরদার রয়েছে এই গোত্রের, তো তাকে যদি তাকে যদি দাওয়াত দেওয়া যায় তাহলে হয়তো পুরো গোত্র আমাদের হায় হায় কল্যাণের পথে চলে আসবে। পরবর্তী সময়ে সে গিয়ে তার ভাইকে রাজি করায়, উনিও ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে, কল্যাণের যখন চলে কল্যাণের দিকে চলে আসে, আর এরই ধারাবাহিকতায় পুরো গোত্র আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা কল্যাণের পথে চলে আসে। এরই ধারাবাহিকতায়
গোত্রের নেতা যখন কল্যাণের পথে চলে আসে, অর্থাৎ নেকির দাওয়াত শুনে ইসলামের সুশীতল ছায়ার তলে আসে, বোঝা যায় যে ওই গোত্রের সবাই নেতার পিছনে পিছনে এই ভালো পথটাই অনুসরণ করে। আপনার যে ঘটনা শুনলাম এ থেকে একটা বিষয় তো স্পষ্ট হয়ে গেল যে আমাদের কাছেও কিন্তু অনেক সময় অনেক মোবাল্লিক নেকির দাওয়াত নিয়ে আসে, নেকির দাওয়াত বা এটা না হয়তো বাদই দিলাম, কোনো কখনো কখনো কোনো মুসলমান ভাই আপনাকে আমাকে নামাজের জন্য ডাকে, ভাই আজান হয়ে গেছে মসজিদে চলেন, এটা শোনার পরে যারা রাগ করে এভাবে উত্তর দেয় যান আপনার নামাজ আপনি পড়েন গিয়ে, তো মনে করতে হবে আল্লাহ তাআলা আপনাকে ততটুকু বোঝার শক্তি দেয়নি যতটুকু বোঝার শক্তি আপনার দরকার ছিল, হেদায়তের পথ এখন আপনার জন্য খোলা হয়নি, না হয়তো ওই ব্যক্তি তো আপনাকে কল্যাণের জন্য ডাকছিল,
তাই না? কেন শুনলেন না?
আখেরাতের কল্যাণের জন্য আপনাকে ডাকছে, ভাই আপনি এখানে নামাজের সময় বসে থাকবেন বা নামাজ পড়বেন না এটা আপনার জন্য কল্যাণ নয় অকল্যাণ, হয়তো বা এর কারণে আপনাকে জাহান্নামে থাকতে হতে পারে, আপনি নামাজের দিকে আসেন, নামাজের জন্য আসেন, কল্যাণের জন্য আসেন, আপনাকে কল্যাণের পথে আহ্বান করছে, কিন্তু আপনি তাকে উল্টা সিধা দুই কথা শুনিয়ে দিলেন, তার মানে আপনি তার কল্যাণের পথে ডাকাটাও আপনার পছন্দ হয়নি। যেই বা যে হোক যে কোনো মানুষ হোক আপনাকে যদি কোনো ভালোর পথে আহ্বান করে, ইসলামের দিকে আহ্বান করে, সেটা দান সৎকা করে হোক বা সুন্নতে বরা ইজতেমার দাওয়াত দেওয়া হোক বা নামাজের দাওয়াত দেওয়া হোক, মাদানী কাফলার দাওয়াত দেওয়া হোক, আপনাকে তো আগে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ ভাই আপনাকে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া যে আপনি আমাকে কল্যাণের পথ দেখিয়েছেন বা আপনি আমাকে কল্যাণের দিকে আহ্বান করছেন, কিন্তু এখন হয়তো আমার ব্যস্ততার কারণে আমি আপনার সাথে যেতে পারছি না, আমি কাল যাব বা পরশু যাব বা টাইম আপনি বলে দেন আমি তখন যাব, কিন্তু শুকরিয়া আপনাকে আদায় করা উচিত যে কেউ এখনও আছে আমাকে কল্যাণের দিকে আহ্বান করছে, আমি তো দুনিয়াদার হয়ে গেলাম বা আমি তো কল্যাণের পথ থেকে বিমুখ হয়ে গেলাম, এখনও কোনো ভাই আছে যে মুসলমানের কল্যাণ চায়, সে আমাকে কল্যাণের দিকে আহ্বান করছে,
আল্লাহু আকবার,
আমাকে মেনে নেওয়া উচিত, তার সাথে সাথে কথায় শুকরিয়া আদায় করা উচিত এবং তাকে নিরাশ না করা, তাকে আশ্বাস দেওয়া যে হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা আমি আসতেছি, দোকান বন্ধ করছি বা এখনই যাব বা ঠিক আছে আপনার সাথে চলে যাই, এভাবে তাকে ছোট না করা বা অপমান না করা, তার সাথে সায় দেয়া কাজে আমি আসতেছি। চলুন আমরা একটি নাতে রসুল শুনি নি আগে, জি আমাদেরকে একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন।
Ya Rasul Allah, Ya Habib Allah, Madina ja bharo no moti dao na Ya Rasul Allah, Madina ja Imam Ahmad দনা আমারে তব ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ দনা আমারে তব ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ হয়েছে মোর সীমাহীন ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ আমার আখলাক যেন হয় উত্তম কাজ হয় যেন ভালো আমার আখলাক যেন হয় উত্তম কাজ হয় যেন ভালো সুন্নতে দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ সাদা ইয়ার নজর রেখো আত্তারের উপর আকা সাদা জেনো করে সাদা ইয়া রাসূলুল্লাহ সুন্নতের খিদমত জেনো করে সাদা ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাশেদ মাদানী ভাইয়ের একে চমৎকার কালাম আল্লাহু আকবার যতবার শুনবেন ততবার মদিনার প্রতি ভালোবাসা যেন আপনার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ তাবারক তাআলা অনেক বড় দয়া যে এমন সুন্দর এক মহল আমরা পেয়েছি কালামের মাধ্যমে নাতের মাধ্যমে নবীর প্রতি ভালোবাসা নবীর শহরের প্রতি ভালোবাসা আমাদের বাড়তে থাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দর্শকের কিছু কল আছে কলগুলো আমরা শুনি এরপরে আলোচনায় ফিরবি ইনশাআল্লাহ তাআলা জি কল শুনিয়ে দিন
আহাবে গুস্তাদপুর আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি আপনাদের চ্যানেল আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের ইসলাম ধর্মের কথাবার্তি আমার কাছে খুব ভালো লাগছে আমাকে দোয়া করুন যেন আমি সবসময় শুনতে পারি
আল্লাহ তালা ভালো রাখুক আপনাকে দোয়া করি সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন আর এখান থেকে যা শিখতে পারছেন এগুলোর উপরে আমলও যেন করতে পারেন দোয়া করি আপনার জন্য পরবর্তী কল দেন
আমি পঞ্চগড় থেকে বলতেছিলাম আমার নাম মোহাম্মদ মোতালেব হোসেন আপনার এই চ্যানেল তো আমি প্রতিনিয়ত শুনে খুব ভালো লাগে ইনশাল্লাহ আমি দেখি আমার পরিবারের দেখে লোকদেরকে দেখার জন্য আমি বলি যে এটা চ্যানেলটা বারবার দেখবেন এগুলো ইসলামিক চ্যানেল এগুলো দেখলে মানুষ হেদায়েত হবে পরিবর্তন হবে
সুবহানাল্লাহ খুব ভালো কাজ এগুলো নেকির দাওয়াত দেওয়ার এক মাধ্যম এটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এমন কিছুই তো করতে পারলাম না কমপক্ষে মাদানী চ্যানেল দেখার জন্য মানুষকে নেকির দাওয়াত দেই আর নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে যদি কোনো ব্যক্তি মাদানী চ্যানেল দেখে আর মাদানী চ্যানেল থেকে একটা কথাও তার ভালো লাগছে আর একটা আমলের উপর সে স্থায়ীভাবে আমল করতে পারছে তো এর প্রতিদান এর সওয়াব তো অবশ্যই আপনিও পাবেন তো এটা ভালো একটা কাজ নেকির দাওয়াত আমাদেরকেও দেওয়া উচিত আমরা সবাই যেন নেকির দাওয়াত দেই মানুষকে মাদানী চ্যানেল দেখার ব্যাপারে পরবর্তী কল দেন
আমি বগুড়া জেলা থেকে বলতেছি, আমার নাম আবু বকর সিদ্দিক। টিভিতে অনুষ্ঠান হয়, এটা দেখি আমরা, খুব ভালো লাগে, ভালো প্রোগ্রাম, সকালবেলা দেখি, এখান থেকে অনেক কিছু শিখতে পারি, এটা খুব ভালো লাগে। আপনাদের ধন্যবাদ জানাই যে এরকম একটা চ্যালেঞ্জ আছে তো আপনারা পরিচালনা করতেছেন।
মদিনা মদিনা, আপনারা সাথে আছেন বিদ্যায় তো মাশাআল্লাহ এত সুন্দরী সুন্দরভাবে অনুষ্ঠানগুলো হচ্ছে বা দেখছি আমরা করতেছি, তাই না? আপনাদের জন্যই, বিশেষ করে আপনাদের জন্য এই প্রোগ্রাম, আপনাদের জন্য এই আয়োজন, যেভাবে করে আপনি দেখছেন আপনার ভালো লাগলো, তো আপনি নিজের অভিমত আমাদের সামনে জানালেন, এভাবে করে আপনি নেকির দাওয়াতের মাধ্যমে অপর মুসলমান ভাইকেও চাইলে কিন্তু এই কাজের মধ্যে অংশগ্রহণ করাতে পারে। পরবর্তী কল দেন।
অনুষ্ঠান আমি নিয়মিত দেখতেছি, আলোচনাটা খুব সুন্দর লাগতেছে, এজন্য ধন্যবাদ মাদান কেমন।
আল্লাহ সাথেই থাকবেন ভাই। পরবর্তী কল দেন।
মোহাম্মদ জুয়েল রানা, আমরা আমাদের পরিবারের সবাই দেখি মাদানী চ্যানেল, খুব ভালো লাগে, আমি খুব পছন্দ। আপনাদের যে বিষয়গুলি নেওয়া হয় আমাদের কাছে খুব ভালো লাগে। আজকের বিষয়টা অনেক সুন্দর, এই থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদানী চ্যানেল দেখতে পাই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক আপনাদেরকে যারা কল করে আমাদের সাথে রয়েছেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কয়েকটা এসএমএস আছে, এসএমএস কয়েকটা পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের থেকে আবারও আল্লাহ চাই আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। একজনে হুমায়ুন কবির ভাই লেখছেন বরিশাল থেকে, মাদানী চ্যানেল দেখি, আপনাদের চ্যানেল খুব ভালো লাগে মাশাআল্লাহ। আরেক ভাই, নাম উল্লেখ করব না, তিনি বললেন যে জাকির ভাই সোশ্যাল মিডিয়াতে একটি সুসংবাদ এলান হচ্ছে কিন্তু অফিসিয়ালভাবে কোনো ঘোষণা এখনও আসেনি, সুসংবাদটা কবে জানাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, যেহেতু অপেক্ষাই করছেন। যতই পোস্ট হোক না কেন সোশ্যাল মিডিয়াতে, যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল পেজে আপনার পোস্ট না হয় ততক্ষণ পর্যন্ত শিওর কিছু বলা যায় না। তো যেহেতু অপেক্ষা করছেন, আরও একটু অপেক্ষা করেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অতি শীঘ্রই এই সুসংবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে আপনার পর্যন্ত পৌঁছে যাবে, এরপরে আপনার কাজও শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। শুধু সুসংবাদ নয়, সুসংবাদ শোনার পরে কিন্তু পরিশ্রম আরও বাড়িয়ে দিতে হয়, কাজ আরও বাড়িয়ে দিতে হয়, দাওয়াত ইসলামের জন্য সময় আপনাকে আরও বাড়িয়ে দিতে হবে। সুসংবাদের অপেক্ষায় আছেন, তেমনিভাবে নিজের সময়টাকেও বের করেন, যেন সুসংবাদ শোনার সাথে সাথে আপনি আরও বেশি সময় দাওয়াত ইসলামীকে দিতে পারেন। এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওস্তাদে করিম আহমদ হোসেন হুজুর, মাশাআল্লাহ অনুষ্ঠানে শুকরিয়া জানাই মাদানী চ্যানেলকে। মাশাআল্লাহ, আপনার কোনো এক ছাত্র আহমদ হোসেন ভাইয়ের প্রোগ্রাম দেখে এসএমএস করেছেন, আল্লাহ তাআলা ভালো রাখুক সবাইকে, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আমরা আলোচনা শুনছিলাম আজকের অনুষ্ঠানে মানব কল্যাণের বিষয়গুলো নিয়ে,
যারা কল্যাণ সাধন করতে চায় তাদের ব্যাপারে কোরআনুল কারীমে কি বলে। যদি আমরা পারা ২৪ সূরা হামিম এর আয়াত নম্বর ৩৩ এর দিকে ভ্রুক্ষেপ করি তখন আমরা বুঝতে পারব।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ।
যার কানজুল ইমানের অনুবাদ, এবং তার চেয়ে কারা অধিক উত্তম, হ্যাঁ, যে আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎ কর্ম করে আর বলে আমি মুসলমান, আল্লাহু আকবার। তো যারা সৎকর্মের প্রতি আহ্বান করে তার চেয়ে আর কারা উত্তম হতে পারে? আর তাদের মধ্যেও কিছু উত্তমের ক্যাটাগরি আছে,
সুবহানাল্লাহ,
সরদার আছে, সাহাবি আছে, সাহাবিদেরও সরদার আছে,
সুবহানাল্লাহ।
আর তাদের কল্যাণের মাত্রাই কিছু ওর হে। তো এমনি ভাবে আমরা উনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্যাণের দিকে যদি আমরা ভ্রুক্ষেপ করি, সেদিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্যাণ কোথায় নেই? আজকে তো দুজন সাহাবীর কারণে এক গোত্র কল্যাণের দিকে ধাবিত হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু সেদিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন এমন কিছু কল্যাণকর দিক রয়েছে পুরো উম্মতে মুসলিমার জন্য।
সুবহানাল্লাহ।
আজকে যারা আমরা বলি আশিকে বিলাল, আমরা যারা বলি মুয়াজ্জিনে রসুল, হ্যাঁ, আজকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত শোকত যখন আমরা আলোচনা করি, তখন যদি আমরা একটু পেছনের দিকে তাকাই, যখন বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর
তাকে
এত এত অত্যাচার করা হতো, এত এত মানে
কষ্ট দেওয়া হতো,
বলায় বোঝানো যাবে না এত কষ্ট দেওয়া হতো, হ্যাঁ, এমন এক সময় এলো যে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধুধু মরুভূমির মাঝে উত্তপ্ত বালির মাঝে শুয়ে তার বুকের উপর গরম উত্তপ্ত পাথর রেখে দেওয়া হয়। আর ওই কষ্টে উনি আহাদ 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 বলে বাস সময় অতিবাহিত করত।
তারপরও আল্লাহকে
বলেননি, তারপরও একটু পর্যন্ত ইসলাম থেকে দূরে আসার সরে যাওয়ার চিন্তাই করেনি। আর আমাদের অবস্থা তো যখন এই পরিণতি, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আশিকে আকবর, সিদ্দিকে আকবর, আশিকে রসুল যাকে আমরা বলে থাকি, তখন উনি দৃঢ়স্থির করলেন যে আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিছু করব। আর এমন সিদ্ধান্ত নিল, উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন নিঃসন্দেহে, ব্যবসায়ের যে ডিল আছে বা হিসাব নাকি অনেক ভালো বোঝেন উনি। তো উনি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে ছিল, যার অধীনস্থ ছিল, তার সাথে কথা বলে ডিল করে যে কিভাবে
তাকে মুক্তি দেওয়া যায়, তাকে সেখান থেকে নিয়ে আসা যায়,
নিয়ে আসা যায় কিভাবে তার জন্য কল্যাণের দরজাকে উন্মুক্ত করা যায়, তাকে ফ্রি করে দেওয়া যায়।
আমার মুসলমান ভাই তার জন্য কি কল্যাণ আছে, কিভাবে কল্যাণ সাধন করা যায়,
কিভাবে মুক্ত করা যায় বন্দী দশা থেকে, তার কষ্ট কিভাবে লাঘব করা
যায়। আল্লাহু আকবার।
তখন এক চড়া মূল্যে তাকে কিনে নেয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর প্রক্ষণতরে ওই ব্যক্তি বলতে লাগলো, হে আবু বকর, আমি তো জানতাম তুমি তুমি অনেক ভালো ব্যবসায়ী, ভালো বললেন যে আমি একে কেন ক্রয় করেছি। আর আল্লাহ তাআলার দরবারে এই যে আমলটা, এই যে কল্যাণের দিকে ধাবিত হওয়ার যে চিন্তা ফিকিরটা, এত ভালো লাগে, এত ভালো লাগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সরদার জিব্রিল আমিন আলাইহিস সালাম কে এই ওহি নিয়ে, এই আয়াতে কারিমা নিয়ে প্রেরণ করলেন। কোরআনুল কারিমে এসেছে সূরা লাইলের 30তম পারায় 17-21 যে আয়াতে কারিমা রয়েছে, কি আলিশান ফরমান এসেছে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম।
وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى
در كان سليمانের অনুবাদ। আর তা থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেজগার,
আল্লাহ
যে নিজ সম্পদ প্রদান করে যাতে পবিত্র হয়, তার উপর কারো এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে শুধু আপন রোভের সন্তুষ্টি কামনা করে, যিনি সবচেয়ে মহান, আর নিশ্চয়ই অচিরেই সে সন্তুষ্ট হবে।
সুবহানাল্লাহ।
এমন হয় না যে আপনি আমাকে কিছু দিয়েছেন, আমি তো বিনিময় প্রদান করতে চাচ্ছি, আপনি আমাকে একটু হেল্প করেছেন, আমি তো অনেকটা হেল্প করতে চাচ্ছি। এখানে তাফসিরে এসেছে যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু করেননি যার জন্য এখানে এতগুলো ইনভেস্ট করা লাগবে। আয়াতে কারিমা চলে এসেছে যে কেবল আমার জন্যই, অর্থাৎ আল্লাহ আজ্জা ওয়াজ্জালের সন্তুষ্টির জন্যই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ করেছেন,
আর
তাদের জন্য অবশ্যই অবশ্যই মহা সুসংবাদ।
সুবহানাল্লাহ। কিছু মাদানী ফুলারও,
আমরা সবাই কিন্তু আমাদের নিজ নিজ জায়গা থেকে মানব কল্যাণ করতে পারি,
হ্যাঁ,
মানুষের সেবা করতে পারি। যে অনাহার তাকে যদি আমরা খাবার খাওয়াই, তারপরে কিন্তু মানব কল্যাণ হয়ে যাচ্ছে। এতিমের মাথায় যদি আমরা হাত বুলিয়ে দিই, এতিমকে যদি আমরা খাবার খাওয়াই, মানব কল্যাণ হচ্ছে। আমরা কিন্তু অনেক সময় পরামর্শ দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়েও কিন্তু মানুষকে আমরা কি করতে পারি, মানব কল্যাণ করতে পারি। মানব কল্যাণের অনেক দিক রয়েছে, মানব কল্যাণের অনেক দিক রয়েছে। যে বিপদগ্রস্ত জাকির ভাই, তার বিপদকে দূর করে দেওয়া, এটাও কিন্তু একটা মানব কল্যাণ। যে ক্ষুধার্ত তাকে খাবার খাওয়ানো, এটাও মানব কল্যাণ। যে অসহায় তাকে সহায়তা দেওয়া, এটাও মানব কল্যাণ। যে বস্ত্রহীন তাকে বস্ত্র দেওয়া, এটাও মানব কল্যাণ। মানুষের বিপদকে দূর করাটাও মানব কল্যাণ। মানব কল্যাণের অনেক দিক রয়েছে। হ্যাঁ, আসুন আমরা দু একটা মানব কল্যাণ বিষয়ে আমার রাসূল রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা দুর্দশাগ্রস্তদের সাহায্য করাকে পছন্দ করেন।
সুবহানাল্লাহ।
রাসূল বলতেছে যে যে বিপদের মধ্যে রয়েছে,
দুর্দশাগ্রস্ত মানুষ রয়েছে,
দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করাটা আল্লাহ তাআলা কি
পছন্দ করেন?
আল্লাহ তাআলা পছন্দ করেন। কে বলতেছে? আমার নবী বলতেছে। আমার নবী আমাদেরকে শিক্ষা দিছে আমরা যেন মানুষকে কি করি, সাহায্য সহযোগিতা করি। হযরতে সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো দুর্দশাগ্রস্তদের সাহায্যের প্রতি এগিয়ে আসে আল্লাহ তাআলা তার জন্য 63টি নেকি লিখে দেন, একটি নেকি দিয়ে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতকে সজ্জিত করে দেন, আর অবশিষ্ট নেকিগুলো তার মর্যাদা বৃদ্ধির
মাধ্যমে।
আমরা যদি দুর্দশাগ্রস্ত যারা আছে
তাদের সহযোগিতা করতে পারি,
সহযোগিতার জন্য যদি আমরা এগিয়ে আসি, তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 63টি নেকি দান করবেন। আর এই 63টি নেকির মাধ্যমে, নেকির মধ্যে একটি নেকির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াকে সজ্জিত করে দিবেন, আর 62টি নেকি দ্বারা আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আমরা যদি খলিফায়ে মুসলিমিন, খলিফায়ে আউয়াল, সিদ্দিকে আকবর, আশিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর দিকে তাকাই জাকির ভাই, তাহলে ওনার জীবনী থেকে আমরা অনেক সুন্দর সুন্দর মাদানী ফুল নিতে পারি। হযরতে সাইয়েদুনা এই ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রতিবেশী ছিল বিদ্যা, অন্ধ মহিলা, একটা অন্ধ মহিলা, বিদ্যা মহিলা ছিল। এটা ফয়জানে সিদ্দিক আকবরের মধ্যে ঘটনাটা আছে। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রতিবেশী ছিল অন্ধ বিদ্য মহিলা। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে যেতেন এবং ওই মহিলার যে কাজগুলো আছে, প্রয়োজনীয় কাজগুলো আছে, ওগুলো সেরে আসতেন, ওই কাজগুলো করে দিয়ে আসতেন। একদিন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই বিদ্যা মহিলার বাসায়, গেলেন তার কাজগুলোকে করে দেওয়ার জন্য। গিয়ে দেখলেন কে জানি এই কাজগুলো
আগে করে রেখেছে, সুবহানাল্লাহ,
আগে থেকেই করে রেখেছে। মহিলার মশকে পানি ভরে দেওয়া, আরো ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে যে কাজগুলো থাকে কে জানি করে রেখেছে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। এর পরের দিন আরো কিছু আগে, কিছু সময় আগে উনি চলে গেলেন, গিয়ে দেখলেন যে পূর্বের দিনের মতোই কে জানি ওই কাজগুলোকে আবারও করে রেখেছেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে 2-3 দিন অতিবাহিত হয়ে গেল। উনি যখনই যায় রাতের আধারে, গিয়ে দেখে ওই বৃদ্ধ অন্ধ মহিলার কাজগুলো কে জানি করে রেখেছে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 দিন পরে করলেন কি, একদিন সকালে গিয়ে ওই ঘরের মধ্যে লুকে আছে,
আচ্ছা দেখার জন্য,
আজকে কে আমার আগে আসে আর কে বৃদ্ধ মহিলার কাজগুলোকে করে দেয় আমি দেখবো। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা যখন লুকিয়ে রয়েছে, দেখলেন রাতের আধারে ওই সময়ের খলিফা, সময়ের বাদশাহ, মুসলমানদের খলিফা আমিরুল মুমিনীন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার প্রবেশ করলেন, আর মহিলার বৃদ্ধ অন্ধ মহিলার কাজগুলোকে করে চলে আসলেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সিদ্দিকে আকবর নেকির মধ্যে আমার থেকে,
হায় হায় হায়, মানব কল্যাণ দেখেন তাদের, মানব কল্যাণ দেখেন, অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন,
আমির মুসলমানদের
বাদশা, জি বাদশা, এরপরে ফারুক আজম আমিরুল মুমিনিন হয়েছেন,
পরে
দুজনার মধ্যেই চলতেছে যে আমি গিয়ে আগে মানব কল্যাণমূলক কাজটা আগে করি, এই বৃদ্ধা মহিলার কাজগুলো আমি করে দিয়ে আসি। এর মধ্যে লুকিয়ে তারা দেখেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে এসে কাজগুলো, চিন্তা ভাবনা দেখেন তো।
এখান থেকে কিন্তু আমরা অনেক মাদানী ফুল পেতে পারি জাকির ভাই। আজকে আমরা সমাজের মধ্যে যারা বিশেষ পার্সেন্ট লুক হই, আমরা যারা বিশেষ পার্সেন্ট লুক হই, আমরা কি এভাবে মানে মানব কল্যাণ করি? আমি কি দেখি যে আমার প্রতিবেশী যে আছে সে কোনো বিপদের মধ্যে আছে কি না, কোনো অভাবগ্রস্তর মধ্যে আছে কি না, আমার আত্মীয় স্বজনের মধ্যে মানুষ কোনো বিপদের মধ্যে আছে কি না? আমার আমাকে কিন্তু কাল কেয়ামতের ময়দানে কিন্তু এই বিষয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। জাকির ভাই, উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অনেক সময়, দীর্ঘ সময় পর্যন্ত দুজনে পরস্পর মাশওয়ারা করতেন, মিটিং করতেন, কিভাবে মানুষদেরকে পরিচালনা করতে পারে, কিভাবে মানুষের বিপদ আপদগুলো দূর করতে পারে, কিভাবে মানুষকে গাইডলাইন করতে পারে,
এই বিষয়ে
রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অধিক সময় কি
তাদের পরামর্শ
চলতো, কিভাবে মানুষদেরকে কি করা যায়, গাইডলাইন করা যায়, মানুষদেরকে কিভাবে কি করা যায়, কল্যাণ সাধনা করা যায়।
ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আছে না কুফ কেনার ব্যাপারে,
জি জি জি,
মুসলমানদের পানির সংকট ছিল একটা সময় মদিনাতুল মুনাওয়ারাতে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে মুসলমানের কল্যাণের জন্য কে আছে কুফ কিনে মুসলমানকে দিবে, মুসলমান এখান থেকে পানি ব্যবহার করবে। তো সাহাবা ইকরাম ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিনতে চাই, আমি কিনবো এবং এই কুফ মুসলমানের নামে দিয়ে দেব। হয়ে গেল এটা। এরপরে কোনো এক বাগান নিয়ে এমন তর্ক বা ঝামেলা হচ্ছিল যে বাগানটা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে মুসলমানের নামে ওয়াকফ করে দিলেন যে এখন থেকে এই বাগান মুসলমানের। এমন অসংখ্য ঘটনা ইসলামের ইতিহাসে পাবেন যা মানব কল্যাণের জন্য সাহাবা একরাম করেছেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে উৎসাহ দিয়েছেন, আর সাহাবা একরাম মানব কল্যাণের জন্য এই কাজগুলো করছেন। আমার দেশেও হয় না এমনটা না, তবে আমাদের যদি একটু চিন্তা ভাবনাটা পরিবর্তন হয়ে যেত না, তবে সেটার ফলাফল আমরা অবশ্যই পেতাম দুনিয়াতে এবং আখেরাতে। আমাদের দেশে কি রাস্তাঘাটের কাজ হয় না? হয়, কিন্তু এই কাজটা কিন্তু অন্য চিন্তা ভাবনা থেকে হয়, মানতে হবে এটা, অন্য চিন্তা ভাবনা থেকে হয়। যাই হোক, বুঝে গেছে যারা বোঝার মতো, আর যারা বুঝবে না তাদের তো অনেক বললেও বুঝবে না। মানব কল্যাণ এমন একটা কাজ, ইনশাআল্লাহ তাআলা শেষ অংশে কিছু আলোচনা করব আমরা মানব কল্যাণ নিয়ে, দাওয়াত ইসলামের যে বর্তমান সময় আছে, বর্তমান যে যুগ চলতেছে, আর এই যুগে দাওয়াত ইসলামী মানব কল্যাণ নিয়ে কী কাজগুলো করতেছে এটা নিয়েও কিছু আলোচনা করব। চলুন আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার একটি মানকাবাত শুনি, এরপরে শেষ কিছু আলোচনাও করব ইনশাআল্লাহ তাআলা। যে আমাদেরকে মানকাবাত শুনিয়ে দিন।
প্রিয় আবু বকর কি ভাবে করব তোমার শান বয়ান, তোমার মর্যাদা কত সুমহান জানে খোদা মহান, তোমার মর্যাদা কত সুমহান জানে খোদা মহান, আল্লাহর প্রিয় আবু বকর, নবীর প্রিয় আবু বকর, ওমরের প্রিয় আবু বকর, ওসমানের প্রিয় আবু বকর, আলীর প্রিয় আবু বকর, হাসনাইনের প্রিয় আবু বকর। প্রিয় আবু বকর কি ভাবে করব তোমার শান বয়ান, নবী রাসূল গণের পরে সবার ইমানের জান করেছেন তোমার শান বয়ান, যিনি সবার ইমানের জান করেছেন তোমার শান বয়ান, প্রিয় আবু বকর কি ভাবে করব তোমার শান বয়ান, খোদা মোতা কি বলেছে আছে তার প্রমাণ, খোদা মোতা কি বলেছেন কোরআনে আছে তার প্রমাণ, কেন করব না তোমার শান বয়ান ও গো আমাদের প্রাণ, কেন করব না তোমার শান বয়ান ও গো আমাদের প্রাণ, প্রিয় আবু বকর কি ভাবে করব তোমার শান বয়ান, তোমার হাতে বায়াত করেছেন ওমর আলী ওসমান, তোমার হাতে বায়াত করেছেন ওমর আলী ওসমান, আবু বকর তারাও বয়ান করেছেন তোমার শানমান, আবু বকর তারাও বয়ান করেছেন তোমার শানমান, প্রিয় আবু বকর কি ভাকর
প্রাণ আবু বকর করেছো নবীর তরে কুরবান, তোমার প্রাণ আবু বকর করেছো নবীর তরে কুরবান। প্রিয় আবু বকর কি ভাগবে করবো তোমার শান বয়ান, নবীর পাশে শুয়ে আছো রয়েছে তোমার এমন শান, নবীর পাশে শুয়ে আছো রয়েছে তোমার এমন শান, তুমি কতই না ভাগ্যবান তোমার সু উচ্চ শান মান, তুমি কতই না ভাগ্যবান তোমার সু উচ্চ শান মান।
প্রিয় আবু বকর কি ভাগবে করবো তোমার শান বয়ান,
তোমার মর্যাদা কত সু মহান জানে খোদা মহান, তোমার মর্যাদা কত সু মহান জানে খোদা মহান, আল্লাহর প্রিয়
আবু বকর,
নবীর প্রিয়
আবু বকর,
ওমরের প্রিয়
আবু বকর,
ওসমানের প্রিয়
আবু বকর,
আলীর প্রিয়
আবু বকর,
হাসনাইনের প্রিয়
আবু বকর।
প্রিয় আবু বকর কি ভাবে করবো তোমার শান বয়ান।
দর্শক শ্রোতা, আমরা মানকাবাতে সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু শুনলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইমরান মাদানী ভাই খুবই চমৎকার মানকাবাত আমাদেরকে শুনিয়েছেন, আর এই মানকাবাতের মধ্যেও সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলার শান মর্যাদা ভালোবাসা কিন্তু ফুটে উঠেছে আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলার মানকাবাত সাইয়েদে আলা হযরতের লেখা আছে, আমিরুল সুন্নতের লেখা আছে, আর এদের কলম দিয়ে যখন এই মহান ব্যক্তিদের শান লেখা হয় এর মধ্যে অনেক কিছু খুঁজে পাওয়া যায়, অনেক কিছু। যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানুষগুলো থাকে তাদের দ্বিধাদ্বন্দ্ব শেষ হয়ে যায়। চমৎকার এক পংক্তি কিন্তু ইমরান মাদানী ভাই বললেন, সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেছেন ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমানে গনি, আলী রদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাটা নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানুষ আছে, বিভিন্ন ধরনের মন্তব্য করে মানুষ, বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু যে কলম এই মানকাবাত লিখেছে কোরআন ও হাদিসের প্রমাণ এর মধ্যে রয়েছে, আলো কোরআন ও হাদিসের আলোতেই এই মানকাবাত লেখা, এই পংক্তি লেখা। অর্থাৎ সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন তখন বাকি যারা আছে সবাই তার হাতে বায়াত গ্রহণ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না, সন্দেহ নেই। আর আলী রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমানে গনি বলেন, আর ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক, সঠিক বোঝার তৌফিক দান করুক, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসরণ করার তৌফিক দান করুক। আমরা আলোচনা করছিলাম মানব কল্যাণমূলক যে কাজগুলো দাওয়াত ইসলামী করে, এটার সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা করব। যদি দেখি দাওয়াত ইসলামী মানব কল্যাণমূলক কাজের কথাটা, তবে আহমদ হোসেন ভাই যে কথাটা বললেন, মানব কল্যাণমূলক কাজের দুইটা দিক হয়, দাওয়াত ইসলামী দুইটা দিক নিয়েই কাজ করছে,
তাই না?
একটা হলো দুনিয়াবি মানব কল্যাণ, আরেকটা হলো আখেরাতের মানব কল্যাণ। আজ দাওয়াত ইসলামী পুরো পৃথিবীতে একটা রেকর্ড তৈরি করেছে আল্লাহ তাআলার দয়ায়, প্রত্যেকটা সেক্টরে বলবো, ঘূর্ণিঝড় বলেন আর ভূমিকম্প বলেন আর যেটাই বলি না কেন, হ্যাঁ, যেই স্থান যেই দেশ আর যেই জায়গা বলেন না কেন, যেই পরিস্থিতি হোক না কেন, দাওয়াত ইসলামী সবার আগে সেখানে গিয়ে মানব কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করছে আল্লাহ তাআলার দয়ায়। যদি মাদানী চ্যানেলের মাদানী নিউজ দেখেন, দেখে থাকেন আপনারা, তবে দেখবেন যে আল্লাহ তাআলার দয়ায় প্রতি সপ্তাহে দুই চার পাঁচ দিন মানব কল্যাণমূলক কাজের নিউজ থাকবেই। আজ সবচাইতে যদি আমরা দেখি যে ভূমিকম্পে যে ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে, জি জি, এর মধ্যে দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দয়ায় যে কোনোভাবে যে কোনো লিঙ্কের মাধ্যমে তারা সেখানে পৌঁছে গেছে, আর সেখানে গিয়ে মানব কল্যাণমূলক কাজের মধ্যে তারা অংশগ্রহণ করছে, সমাজ সেবা যে কাজগুলো হয় এই কাজগুলোর মধ্যে দাওয়াত ইসলামী অংশগ্রহণ করছে। বাংলাদেশের মধ্যে যদি দেখি আমরা, সিডনির কথা বলেন, ভূমিকম্পের কথা বলেন, বা বন্যার কথা বলেন, বা যে কোনো দুর্ঘটনার কথা বলেন, করোনাকালীন কথাগুলো দেখি আমরা, এক এক সময়ে যে দাওয়াত ইসলামী এমন বড় বড় উদ্যোগ নিয়েছে, হয়তো বা আমরা দাওয়াত ইসলামীওয়ালারা 5 টাকার কাজ করে 10 টাকার প্রচার করতে পারি না, কিন্তু আল্লাহ তালার দয়ায় অন্য অন্য মানুষের চেয়ে দাওয়াত ইসলামী কম খেদমত করছে না।
মোট কথা জাকির ভাই, একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দাওয়াত ইসলামী কাজে আসে, আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহ।
কিছুদিন পূর্বে একটা মাদানী খাকা দেখলাম আমি, তো মানুষ যখন জন্মগ্রহণ করে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছে আজান দেওয়ার জন্য, উনি ছিল দাওয়াত ইসলামের মুবাল্লিগ,
সুবহানাল্লাহ।
আবার যখন মৃত্যুবরণ করেছে তাকে কবরস্থ করার জন্য যে ইমাম এসেছে ওই ইমামও ছিল দাওয়াত ইসলাম। মোট কথা একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা সেক্টরে দাওয়াত ইসলামী কাজ করতেছে।
আপনি তো খাকা দেখে বলছেন, এগুলো প্র্যাকটিক্যাল বর্তমান সময়ে
ওইটাই খাকা বানিয়েছেন আর কি।
নারায়ণগঞ্জের এক ভাই, ইনি থাকে বিদেশে, প্রবাসী, বিদেশে থাকে, তো তার সন্তান ভূমিষ্ঠ, ফোন করলো ওখান থেকে, ভাই একজন মোবালিক ইসলামী ভাইকে অমুক হসপিটালে পাঠান, আমার ছেলে সন্তান হয়েছে কানে আজান একামত দেওয়ার জন্য। এরপরে কিছুদিন পর বা কিছুদিন আগে সম্ভবত তার বাবার ইন্তেকাল হয়েছে, আবার ফোন আসছে, ভাই একজন মোবাল্লিককে পাঠান, আপনি তো শুনছেন আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজার জন্য একজন মোবাল্লিককে পাঠান। অর্থাৎ জন্মগ্রহণ করছে তো দাওয়াত ইসলামীকে খুঁজছে মানুষ,
খুঁজছে মানুষ,
আবার কেউ ইন্তেকাল করছে তো দাওয়াত ইসলামীকে, আল্লাহ তাআলার দয়ায়। এখন যেটা আপনি বললেন যে একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে দাওয়াত ইসলামী প্রয়োজন, হোক সেটা দুনিয়াবি মানব কল্যাণ, হোক সেটা আখেরাতের মানব কল্যাণ,
রক্ত প্রদান করা, এটাও কিন্তু অনেক বড় একটা খেদমত করছে।
জি, বর্তমান সময়ে এটা অনেক বড় দরকারি একটা কাজ দাওয়াত ইসলামী,
রক্ত দেওয়া। তারপরে যে করোনার সময় নিজের মা, নিজের ভাই, নিজের বাবা, মানে যে করোনার আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে তার কাছে যায় না, নিজের আত্মীয় স্বজন তাকে দূরে দূরে রাখে, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মুবাল্লিগণ তার কাফন দাফনের ব্যবস্থা করেছে, তার জানাজা পড়েছে, তাকে গোসল দিয়েছে। তো দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন যে একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয় কাজে আসে।
আজ দাওয়াত ইসলামীর সাথে লক্ষ লক্ষ মানুষ যুক্ত রয়েছে, লক্ষ লক্ষ মানুষ দাওয়াত ইসলামের কাজের সাথে জড়িত রয়েছে আল্লাহ তালার দয়ায়। আর প্রত্যেকটা মানুষ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এই উদ্দেশ্য বা এই চিন্তাধারাই যেন আমার কোনো মুসলমান ভাই আর্থিকভাবে হোক বা নেকির দিক থেকে হোক পিছিয়ে না থাকে, কষ্টে না থাকে, আর জাহান্নামের হকদার যেন না হয়, নেকির দাওয়াতের মাধ্যমে নেকি করিয়ে আমল করিয়ে যেভাবেই হোক সে যেন সংশোধন হয়ে জান্নাতে যেতে পারে। আর্থিক প্রবলেমের মধ্যে আছে, আমার কোনো ভাই যেন এটা থেকেও সেরে উঠতে পারে এবং তার ভালো একটা পন্থা বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই চিন্তাভাবনা সুরার মজলিস থেকে, কেবলা শাইখে তরিকা তামিরুল সুন্নাহর পক্ষ থেকে যখন ঘোষণা হয় এক একটা বিষয়, তখন মুবাল্লিগে দাওয়াত ইসলামী এই কাজগুলো নিয়ে এতটাই সচেতন হন আর এভাবেই করেন যেন আমরা সফলতা অর্জন করতে পারি, আর অর্জন করছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম আলোচনা করার জন্য, মানব কল্যাণ সাধন বা মানব কল্যাণমূলক কাজগুলো ইসলামের মধ্যে কোরআন ও হাদিসে সাহাবায়ে কেরামের মাধ্যমে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে যতটুকু সম্ভব আমরা আলোচনা করেছি, আমরা চেষ্টা করব মানুষের মানব কল্যাণ অর্থাৎ মানুষের কল্যাণ কামনা করি, তার কল্যাণ কীভাবে হবে এই জিনিসটা যেন আমাদের সবসময় মাথায় থাকে, আমার দ্বারা হোক বা আমার পরামর্শের মাধ্যমে হোক, আমার অর্থের মাধ্যমে হোক, একজন মানুষের যেন কল্যাণ হয়, একজন মানুষ যেন আমার কারণে, আমার মুসলমান ভাই যেন অকল্যাণের মধ্যে পড়ে না যায়, বিপদগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্তর মধ্যে যেন সে না পড়ে। প্রত্যেকটা বিষয় যখন আমরা নিজের ব্যাপারে দেখব যে এই কষ্টের কাজটা, এই কষ্টটা যদি আমার কাছে আসতো তবে আমার কতটুকু ক্ষতি হতো বা আমি কতটা কষ্ট পেতাম।
ভাই এখানে অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম আর কি, মানে শাখা প্রশাখা তো ব্যাপক
যে
কল্যাণের, কোরআন হাদিস দ্বারা যা যা শুনি, যা যা আমরা বলি, তা কি আদৌ সব কিছু করা পসিবল? কিন্তু দাওয়াত ইসলামী কত স্মার্টলি প্রায় 80টা ডিপার্টমেন্ট তৈরি করেছে। এই 80টা ডিপার্টমেন্টে যখন আমি ভাবি যে এটা কি আছে, এই নেক ও জায়েজ কাজ কি দাওয়াত ইসলামীতে আছে, বা এই কল্যাণকর কাজটা কি দাওয়াত ইসলামী এড করেছে আদৌ, বা এটা অনেক ভালো মনে হচ্ছে, এটা এড করা উচিত, যখন ওয়েবসাইটে যাই, যখন ঘাটাঘাটি করি, তখন দেখি আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে
শুরু হয়ে গেছে,
ইভেন এটা অনেক সুন্দরভাবে সারা পৃথিবীতে চলছে। তো এটাই মূলত দাওয়াত ইসলামী। আর এই হাদিসে কারিম আমরা অনেকে জানি যে মুখে বললাম কিন্তু আমল করলাম না, তার যে কী ভয়াবহ শাস্তি আছে। তো দাওয়াত ইসলামী সেটাই বলে যেটা করে নিয়েছে প্র্যাকটিক্যালি। দাওয়াত ইসলামী মূলত সেই সংগঠন, যে সংগঠন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাই কেরাম আলিম রিদওয়ানগণকে যেভাবে প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখিয়েছেন সেটা হচ্ছে দাওয়াত ইসলামী। এমন কোনো দিক নেই যেখানে দাওয়াত ইসলামী নেই, আলহামদুলিল্লাহ। তো সেদিকে আকবর রাদিয়াল্লাহু আনহুয়ের মানব কল্যাণের বিষয়ে চলছিল আলোচনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুবারক জবান থেকে এরকম আলিশান ফরমান এসেছে যে আমার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেওয়া অনুদান দান এত বেশি আমাকে উপকৃত করেছে, এত বেশি আমাকে উপকৃত করেছে, দীন ইসলামকে উপকৃত করেছে, যা আর অন্য কারো খেদমতে দানের মাধ্যমে হয়।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো আমরা নিজেদের জন্মদিন, নিজেদের মৃত্যুবার্ষিকী, হ্যাঁ, নিজের পিতা মাতার আত্মীয় স্বজনের এটা খুব কুট করে রাখি
জি,
কিন্তু যাদের কারণে আমরা ঈমান পেয়েছি, হ্যাঁ, যাদেরকে নক্ষত্র বলা হয়েছে, যাদেরকে অনুসরণ করলে আমরা ঈমানদারদের জান্নাতীদের অন্তর্ভুক্ত হব, তাদের ওফাত শরীফ, তাদের জন্মদিন, এগুলোর প্রতি আমাদের কোনো খেয়াল নেই। আমাদের আইন মানগণ বলেছেন এটা তো শুধু রাষ্ট্রীয়ভাবে না, ইন্টারন্যাশনালিভাবে সারা পৃথিবীতে করা উচিত যে সাহাবিদের মর্যাদা কী, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা কী, আর এই ওফাত শরীফটা কীভাবে উদযাপন করতে হয়।
উদযাপন এর জন্য আমরা ঘরের মধ্যে আমরা ফাতিহার আয়োজন করতে পারি, তাবারুকের আয়োজন করতে পারি, মিলাদের আয়োজন করতে পারি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসালে সওয়াবের ব্যবস্থা করতে পারি, এভাবেই তার উরুস মোবারককে আমরা আয়োজন করতে পারি এবং নিজ সন্তানের সামনে, ঘরের পরিবারের সামনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শান ও মান আমরা তুলে ধরতে পারি, এর মাধ্যমে তার ইসালে সওয়াব করে এবং তার ফয়জ ও বরকত আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাবারক ও তাআলা আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো। আশা রাখি ততক্ষণ দর্শক আমাদের সাথে থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।